আল্লাহ করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্ম জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنی چینل درشک بندو অনুষ্ঠান পবিত্র জীবন এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পড়ার কি ফজিলত আমরা শুনি। মুজামুল কবীর এর হাদিসে পাক, সর্বশেষ নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে এবং রাতে আমার প্রতি আগ্রহ ও ভালোবাসার কারণে তিনবার করে দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাকের হক যে তার ওই দিনের এবং রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বদান্যতায় রয়েছে যে ওই ব্যক্তির দিনে এবং রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। এখানে উলামায়ে কেরাম বলেন এই গুনাহ দ্বারা হচ্ছে গুনাহে সগীরা, ছোট গুনাহ, ওই সকল গুনাহ দুরুদে পাকের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তো দুরুদে পাকের বরকতে গুনাহ ক্ষমা হয়ে যায়, গুনাহ আমল নামা থেকে মুছে যায় এবং আল্লাহ এবং তার রসুলের বিশেষ অনুগ্রহ পাওয়া যায়। তাই আমাদের উচিত আমরা যেন অধিক থেকে অধিক দুরুদে পাক আমরা পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র জীবন এই অনুষ্ঠানের আজকের যে বিষয় অত্যন্ত গুরুত্ব রাখে। এই বিষয়টি এমন, যদি কোনো মানুষের চরিত্রে এই বিষয়টি থাকে তাহলে তার চরিত্র নষ্ট হয়ে যায়, তার চিন্তাধারা নষ্ট হয়ে যায়, তার জীবনটাই নষ্ট হয়ে যায়। শুধু নিজের জীবনটা নয়, এই বিষয়ের কারণে অন্যের জীবনটাও সে নষ্ট করে, অন্যের চিন্তাধারাও নষ্ট করে, অন্যের সম্মান নিয়ে সে ছিনিমিনি খেলে। সে বিষয়টা কি, এই বিষয় সম্পর্কে শোনার পূর্বে আসুন একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। এই ঘটনার মাধ্যমেই বুঝতে পারবেন যে আমাদের আলোচ্য বিষয় কি রয়েছে। হযরতে আল্লামা আব্দুল ওয়াহাব শায়রানি রহমতুল্লাহ তাআলা বলেন, একবার হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা, যিনি হানাফি মজহবের ইমাম, চারটি মজহব আমরা জানি, সেটি হচ্ছে হানাফি, শাফাই, মালিকি, হাম্বলি। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রধান মজহব হচ্ছে হানাফি, এবং কোটি কোটি হানাফিদের যিনি ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা, কুফার জামে মসজিদের অজুখানায় তিনি তশরিফ নিয়ে গেলেন। তখন এক যুবককে অজু করতে দেখলেন। সে যখন অজু করছিল তখন অজুতে ব্যবহৃত পানির ফোঁটা টপটপ করে পড়ে যাচ্ছিল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা তার টপকে পড়া অজুর পানিকে দেখে বললেন, হে বৎস, মা বাবার অবাধ্যতা থেকে তবা করে নাও। অর্থাৎ আমরা জানি যখন অজু করা হয় যে অঙ্গে অজুর পানি লেগে যায় সেই অঙ্গের গুনাহ ধুয়ে যায়। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা তার অজুর টপকে পড়া ওই ফোঁটার দিকে তাকালেন এবং বললেন যে তুমি মা বাবার অবাধ্যতা থেকে তবা করে নাও। সে যুবক তাৎক্ষণিক বলল, আমি তবা করলাম। অর্থাৎ সে মেনে নিল যে আমি মা বাবার নাফরমানি করি, অবাধ্য আমি সন্তান, আর যুগের ইমাম আমার এই বিষয়ে জেনে গিয়েছেন, সে তাৎক্ষণিক তবা করল। সে অজুখানার মধ্যে আরেকজন ব্যক্তি আসলো, তার অজুর পানি ফোঁটা যখন টপকে পড়ল তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা সেই লোকটিকে বললেন, আমার ভাই, তুমি জেনা অর্থাৎ ভেবিচার থেকে তবা করে নাও। সেও আশ্চর্যান্বিত হলো। যে অযুর ফোটা পানি যে টপকে পড়েছে সেটি দেখে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আমি যে গুনাহ করেছি, জেনা ভেবিচার করেছি সে সম্পর্কে তিনি জেনে গিয়েছেন, তখন সে তাৎক্ষণিক বলল আমি তওবা করলাম। এখানে একটি আরও একটু বিষয় আমি বলবো যে আল্লাহওয়ালাদের মুখের প্রভাব দেখুন, শুধু এতটুকু বললেন যে ভাই তুমি ভেবিচার থেকে তওবা করো, তাৎক্ষণিক সে রিপ্লাই দিল আমি তওবা করলাম। অর্থাৎ বলার যে একটি ভঙ্গি এবং ওনার যে একটা পদ্ধতি, সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে এবং উত্তম আখলাকের মাধ্যমে তিনি তার সংশোধনের যে ব্যবস্থা করলেন, আর সেই লোকটিও মেনে নিল এবং সে তাৎক্ষণিক তওবা করল। আরও এক ব্যক্তি অজু করতে বসল, তার টপকে পড়া পানির ফোঁটা দেখে তাকে বললেন মদ পান ও গান বাজনা শোনা থেকে তওবা করে নাও। সে আরজ করল আমি তওবা করলাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা কাশফের মাধ্যমে, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাদেরকে অত্যাধিক একটি পাওয়ার দেওয়া হয়, তারা কাশফের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ অবস্থাকে তারা দেখে নেয়। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার এটি কারামত ছিল, আল্লাহর প্রদত্ত একটি তার কাছে একটি নিয়ামত ছিল যে কাশফের মাধ্যমে তিনি মানুষের দোষ ত্রুটি দেখে নিতেন, তার সামনে প্রকাশ হয়ে যেত, এটি কাশফের মাধ্যমে হতো, আল্লাহর পক্ষ থেকে তাকে এই গুণ দেয়া হয়েছে। এরপরেও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার অন্তরের মধ্যে অনুশোচনা জাগলো যে এই কাশফের মাধ্যমে একজন মুসলমানের দোষ ত্রুটি আমি জেনে যাই, যেটি লুকায়িত পর্দার আড়ালে রয়েছে কিন্তু আমার সামনে সেটি প্রকাশ পেয়ে যায়। তো তিনি অনুতপ্ত হলেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন মাওলা আমার মাঝে যে একটি বিষয় রয়েছে কাশফের মাধ্যমে মানুষের দোষ ত্রুটি আমার সামনে প্রকাশ পেয়ে যায়, আল্লাহ এই বিষয়টি যেন আমার মাঝ থেকে যেন চলে যায়। তিনি দোয়া করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করলেন। এরপর থেকে তিনি এই মানুষের দোষ ত্রুটি অর্থাৎ অজু দেখে কারো গুনাহ সম্পর্কে তিনি আর জ্ঞাত হতেন না, তার কাছে প্রকাশ পেত না, সেটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুলে নিলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় ওলি এবং তাবেয়ী বুজুর্গ, তিনি রহমতুল্লাহ তাআলার কাশফের মাধ্যমে মানুষের অঙ্গ থেকে অজুর যে ব্যবহৃত পানি যখন টপকে পড়ত, তিনি ওই টপকে পড়া পানি দিকে দৃষ্টি যখন দিতেন তখন গুনাহ তার কাছে প্রকাশ পেয়ে যেত, সে ব্যক্তির দোষ প্রকাশ পেয়ে যেত, এটি কাশফের মাধ্যমে। এরপরেও তার মাঝে এই অনুশোচনা জাগলো যে মানুষের দোষ আমার সামনে কেন প্রকাশ পেয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন আর সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাঝ থেকে উঠিয়ে নিলেন। আমাদের ইমামের তাকওয়া দেখুন, যে নিজে নিজে প্রকাশ পেত সেটিও লুকানোর জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আর আমরা হলাম যে আমরা মানুষের পিছনে সার্চিং বিষয়টি এমনভাবে রাখি যে আমরা অনেক সময় আনন্দিত হই, কারো যে দোষ যদি জানা হয়ে যায় আমরা আনন্দিত হয়ে যাই যে তার গোপনীয় বিষয় আমি জেনে গেলাম। মাজাল্লাহ অনেকের তো বদ অভ্যাস যে অন্যজনের গোপনীয় তথ্য জানার জন্য লোকজন লাগিয়ে রাখে এবং একজনের পিছনে চার পাঁচজনকে লাগিয়ে রাখে যে এর গোপনীয় বিষয় কী, বাসায় কী করে, নিজের বেডরুমে কী করে, নিজের অফিসে কী করে, তো বাজারে কী করে, দোকানে কী করে, অমুক জায়গায় কী করে, অমুক জায়গায় কেন যায়, কী করে, এভাবে দেখা যায় আমরা অন্যের দোষ অন্বেষণের কাজে আমরা লেগে যাই। অথচ ইসলাম শরীয়ত আমাদেরকে এই বিষয় থেকে নিষেধ করেছে, অনুমতি দেয়নি, অনুমতি দিয়েছে কি, অন্যের দোষ ত্রুটিকে লুকিয়ে, যদি জানাও হয়ে যায় লুকানোর জন্য বলা হয়েছে, জানার তো জানতে তো নিষেধই করেছে, যদি কোনো কারণে জানা হয়ে যায়। তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে একজন মুসলমানের দোষ ত্রুটিকে তুমি লুকিয়ে রাখো, কিন্তু দুঃখের বিষয় আমরা জানার জন্য একেবারে পাগল পাড়া হয়ে যায় এবং দেখা যায় যে এই বিষয়টি যার মাঝে থাকে তার জীবন কিন্তু অস্থিরতার মধ্যে কেটে যায়, তার স্থির একটা জীবন তার নসিব হয় না, কারণ সে এই সকল যন্ত্রণার মধ্যে সে পড়ে থাকে যে অমুকের দোষ আমাকে জানতে হবে, অমুকের দোষ অন্বেষণের জন্য সে দিন রাত প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে, কারো তথ্য যদি পেয়ে যায় এখন কীভাবে কী সে পরিকল্পনা করলে তার সম্মান নিয়ে সে খেলবে বা ব্ল্যাকমেল করবে। জি হ্যাঁ, অন্যের দোষ ত্রুটি যখন জানা হয়ে যায় তখন দেখা যায় ব্ল্যাকমেল করা হয় যে তোমার তথ্য, তোমার গোপনীয় বিষয় আমি জেনে গিয়েছি, এটা যদি আমি প্রকাশ করে দিই সমাজে তোমার কোনো সম্মান থাকবে না, যদি তুমি চাও আমি প্রকাশ না করি তাহলে একটি মোটা অঙ্কের টাকা সে দাবি করে বসে, যদি আমাকে এটা দিয়ে দাও তাহলে আমি এটা প্রকাশ করব না। আরে ভাই, দুনিয়ার লোভে পড়ে আপনি কোনো মুসলমানের দোষ ত্রুটি যে আল্লাহ তাআলা প্রকাশ করেনি আপনি সেটার মধ্যে লেগে গেলেন লোভের কারণে, কিন্তু আপনি জানেন আপনার বিষয়টি, আপনার মাঝেও তো অনেক দোষ ত্রুটি আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন, সেটি যখন আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন তখন আপনার যে সমাজের মধ্যে একটি সম্মান রয়েছে সেটি কোথায় যাবে? আর এই বিষয়টি খেয়াল করেছেন, দুনিয়ার মধ্যে যদি আপনি লাঞ্ছিত নাও হন কবরের আজাব, পরকালের আজাব থেকে আপনাকে কে বাঁচাবে? কুরআনুল করিম তো এই বিষয়ে নিষেধ করেছে। জি হ্যাঁ, কুরআনুল করিমে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাজাসসু, কানজুল ইমানের অনুবাদ, আর দোষ ত্রুটি অন্বেষণ করো না। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন সে বিষয়টি মেনে নেবার মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আর যদি আল্লাহ না করুক ওই বিষয়ে যদি পড়ে যায় তাহলে ধ্বংস আর ধ্বংস, আর দ্বিতীয় কোনো বিষয় নেই, আমরা ধ্বংস হব এক না একদিন, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন। আর এই বিষয়টি আমার মাঝে যখন চলে আসবে আমি ওই কাজে লেগে গেলাম যে একজনের দোষ অন্বেষণের কাজে আমি লেগে গেলাম, তাহলে আমার জীবন পবিত্র হবে কিভাবে, আমার জীবন পরিশুদ্ধ হবে কিভাবে, আমার চিন্তাধারা পরিশুদ্ধ হবে কিভাবে, আমার দৃষ্টিভঙ্গি পবিত্র হবে কিভাবে, পরিশুদ্ধ হবে কিভাবে, আমি তো হারাম কাজের মধ্যে লেগে গেলাম। আর এই বিষয়টি আমাকে যন্ত্রণার মধ্যে রাখে, আবার বলি যে আমার ঘুম আসে না, আমার বিভিন্ন টেনশন, কেন আপনি তো একটি হারাম কাজের মধ্যে নিয়োজিত রয়েছে যে বিষয়টি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনি একেবারে লেগে গেলেন। আচ্ছা, অনেক সময় আমাদের মাঝে কারো মাধ্যমে যদি চলে আসলো কারো দুর্বল কথা যে অমুকের মাঝে এই দোষটি রয়েছে, এখন আমরা কেউ বলল বিশ্বাসও করেনি, অনেক সময় আপনি তদন্ত করলেন যে বাস্তব কি এই কথা আজও কি সত্য নাকি কেউ অপবাদ দিয়েছে। আচ্ছা, আপনি শুনেছেন, আপনি যদি তাৎক্ষণিক তাকে বলে দিতেন যে ভাই আমার কাছে কি দরকার আপনার বলার, আমি কি এটা সমাধান করতে পারবো, তাহলে দেখবেন দ্বিতীয়বার সে ব্যক্তি আপনার কাছে আসবে না, কিন্তু আমরা প্রশ্রয় দিই, হ্যাঁ 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 আপনি বলেছেন, আরে আমি তো আরেকজন থেকে এরকম শুনেছিলাম, এখন তো দেখলাম মিল খাচ্ছে, আপনি আরও তাকে একটু উৎসাহ দিলেন, এখন সে দেখবে যে যাক আমার আগে তো ইনিও জানে, এখন আমি একটা পথ পেয়ে গেলাম তাকে নিয়ে, এখন অমুকের তার সম্মান নিয়ে এখন ছিনিমিনি খেলবো, মজাই আসবে, তার সম্মান ক্ষুণ্ণ হবে, এখন আপনি তার থেকে প্রতিশোধ নেবার জন্য বা কোনো কিছু লোভের কারণে আপনি অন্য কারো দোষকে আরেকজনের কাছে প্রকাশ করলেন, আর সে শুনে তাকে উৎসাহ প্রদান করলো যে হ্যাঁ তথ্য তো আমি জানি, এখন পরিষ্কার হয়ে গেলাম, এখন দেখা যায় যে তারকে অনেক ব্ল্যাকমেল করতে শুরু করলো, তাকে আবার জানালো যে মানে একটা হচ্ছে যে একটা খারাপ কাজের মধ্যে প্রথমে নিয়ে যেতে হলো এবং তাকে বলল, তখন বলুন একজন মুসলমানের অন্তরে কেমন আঘাত লাগবে যে সে বিষয়টি তদন্ত না করে, সে বিষয়টি যাচাই বাছাই না করে সমাজের মধ্যে অনেক সময় আমরা ছড়িয়েও দিই। তো আজকে আপনি আপনার হাতে ক্ষমতা, আপনার কাছে সম্মান, আপনার কাছে সব কিছু, কিন্তু কাল আগামীতে জানেন কি হবে, পরকালে কি হবে, আপনি আমি হব নিঃস্ব, আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা একজন মুসলমানের সম্মান রক্ষা করেছেন, আপনি কারো কথা শুনে সে কথার কোনোই আপনি যাচাই বাছাই করেননি, তদন্ত করেননি, আর সেটি আপনি প্রকাশ করে দিলেন, পরবর্তীতে দেখা যায় যে তার মাঝে বিষয়টি ছিল না, অপবাদ দেওয়া হয়েছে, তখন বলুন ওই সময় আপনার সম্মান থাকবে? কোনো দিন থাকবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওয়ালা তাজাসসু, আর দোষ ত্রুটি অন্বেষণ করো না। আর এই বিষয়টি যদি আলিমের সাথে হয়, কোনো মসজিদের ইমামের সাথে হয়, দিনের যারা প্রচারক তাদের ব্যাপারে হয়, এটি তো আরও জঘন্য। আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাদের মাঝে বিষয়টি আরও বেশি দেখা যায়। আমরা ওই বিষয়টিকে আমরা ক্লিক করি যে বিষয়ের যদি আপনার টাইটেলে লেখা থাকে যে অমুকের অমুক বিষয়টি প্রকাশ পেয়েছে, তখন তাৎক্ষণিক আমরা ক্লিক করে দিই। আমাদের চিন্তাধারা, আমাদের মেন্টালিটি কোথায় চলে গেল? অথচ ইসলাম বলেছে পর্দা দিয়ে ঢাকো, আমরা পর্দা উন্মোচন করে দিচ্ছি। ইসলাম বলেছে একজনের সম্মান রক্ষা করো, আমরা সম্মান নিয়ে ছিনিমিনি খি। ইসলাম বলেছে একজনের সম্মান রক্ষা করো, আমরা সম্মানকে ক্ষুণ্ণ করছি। তাহলে বলুন আমরা কোন দিকে যাচ্ছি? এরপরেও যদি বলি যে আল্লাহ তাআলার রহমত পাবো, আল্লাহ তাআলার দয়া পাবো, তো ভেস্তে যাব। আরে ভেস্তে যাব না ভেসে যাব, কোন দিকে যাচ্ছি? যে আমরা কোন দিকে আমরা আমাদের পথ হাঁটা? একজন আলিমে দিন, যারা যাদের আকীদা বিশুদ্ধ, যাদের আমল বিশুদ্ধ, কোনো কারণে ভুল করে বসলো বা ভুল হয়নি, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এডিট করে অনেক কিছু চালানো হয়, আর ওই বিষয়টি আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিই। আপনি একটু খেয়াল করে দেখেছেন, যদি আল্লাহ না করুক, আপনি তো সেটি তদন্ত করেননি বিষয়টি কতটুকু সত্য রয়েছে, আর এটি আপনি প্রকাশ করে দিলেন, আপনি ছেড়ে দিলেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। এখন সে মানুষটি, যারা আপনার ফেসবুকের, যারা আপনার আইডিতে যারা রয়েছে, তো ফেসবুকের ফ্রেন্ড যারা রয়েছে তাদের কাছে গেল, সে আবার শেয়ার করলো, জানি না কোথায় কোথায় চলে যায়। একটি বিষয় আপনি ইয়ে করলেন, লক্ষাধিক লোকের হাতে চলে গেল, অর্থাৎ লক্ষাধিক লোকের হাতে কাছে আপনি তার সম্মানকে ক্ষুণ্ণ করলেন। তাহলে ওই যে ব্যক্তির ব্যাপারে আপনি করলেন, তিনি যদি আলিমে দিন হন, তাহলে বলুন দিনের কত বড় ক্ষতি আপনি করলেন। তো এই বিষয়টি ইসলাম আমাদেরকে অনুমতি দেয়নি। হুজ্জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ গাজালি রহমতুল্লাহ তাআলা কিমিয়ায়ে সাআদাতের মধ্যে বলেন, আলিমের ভুল ভ্রান্তি বর্ণনা করা দুই কারণে হারাম। প্রথমত এই কারণে যে তা গীবত। গীবতের সংজ্ঞা হয়তো বা আমরা অনেকে জানি, অনেকে জানি না। গীবত কাকে বলে? গীবত বলা হয় যার ব্যাপারে আপনি বলছেন, ওই দোষ যদি তার মাঝে থাকে আর তার অনুপস্থিতিতে আপনি এই নিয়তে যে তার যেন সম্মান ক্ষুণ্ণ হয়, তার দোষ ত্রুটি প্রকাশ পায়, এটাই হচ্ছে গীবত। হ্যাঁ, সংশোধনের নিয়তে যদি আপনি কাউকে বলেন সেটি গীবত হবে না। তবে সোশ্যাল মিডিয়াতে বলা, এটি কোন সংশোধনের আপনি পদ্ধতি অবলম্বন করলেন? আপনি তো প্রকাশ করে দিলেন, এটি তো সংশোধন নয়। যাকে আমি সংশোধন করব তাকেই বলতে হবে। হ্যাঁ, তাকে বলেছেন সে মানে না, তার উপরস্থ যিনি দায়িত্বশীল বা তার অভিভাবক তাকে আপনি এই নিয়তে বললেন যে তার মাঝে যদি এই বিষয়টি থাকে সেটি যেন সংশোধন হয়ে যায়, তাহলে এটি গীবত হবে না। এরপরে যদি তার সংশোধন হয়নি, তাহলে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে আপনি দিবেন? কি শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে? দেয়নি। শরীয়ত আপনাকে নিষেধ করেছে, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে তার সম্মান নিয়ে খেলছেন, তাকে নিয়ে অপহাস করছেন, তাকে নিয়ে ব্যঙ্গচিত্র বানাচ্ছেন, মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলিমে দ্বীনের আস্তাগফিরুল্লাহ। তো এই বিষয়টি শরীয়ত অনুমতি দেয়নি, তো সেটি হবে গীবত। আর দ্বিতীয়ত ইমাম গাজ্জালী বলেন, এই কারণে হারাম, মানুষের মধ্যে সাহস সৃষ্টি হয়ে যাবে আর তারা একে দলিল বানিয়ে এর অনুসরণ করবে, এবং শয়তানও তাদের সাহায্য করতে এগিয়ে আসবে, আর গুনাহে নিমজ্জিত করার জন্য তাদের বলবে যে তুমি এভাবে এভাবে করো, কেননা অমুক আলিমের চেয়ে তো আর বেশি পরহেজগার তুমি নও। এটি বাস্তব। কোনো আলিমে দিন ভুল করে বসলো, ঠিক আছে ভুল হয়েছে, এখন তার সংশোধন করতে হবে না, পদ্ধতি তো আছে, শরীয়ত পদ্ধতিও বলেছে কীভাবে করবেন। এটাকে যদি আপনি সমাজে ছড়িয়ে দেন, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন, তাহলে যারা আমরা সাধারণ লোক আমাদের কাছে কতটুকু ইলিম আছে? অনেক বিষয় আছে যা শরীয়তের বিধান সম্পর্কে আলিমে দিনরা জানে যে তার শরীয়তের হুকুম কি বর্তাবে। মনে করুন, উদাহরণ দিচ্ছি, দাঁড়িয়ে পানি পান করা, বসে পানি পান করা সুন্নতে মুবারকা, দাঁড়িয়ে পানি পান করা সুন্নত নয় কিন্তু গুনাহও নয়, সাওয়াবের কাজ, বসে যদি পানি পান করে সাওয়াবের কাজ। এখন কোনো আলিমে দিন দাঁড়িয়ে পানি পান করলো এবং সেটি সোশ্যাল মিডিয়াতে চলে আসলো যে দেখুন অমুক আলিমে দিন দাঁড়িয়ে পানি পান করছে। এখন আপনি যদি এটাকে ভাইরাল করেন যে দেখেন দিনের দায়ী সুন্নতের চর্চা করে কিন্তু দাঁড়িয়ে পানি পান করছে, ভাই আপনি তদন্ত করেছেন? আপনি কি যাচাই বাছাই করেছেন? হয়তোবা জমজমের পানি, হয়তোবা অজুর অবশিষ্ট পানি, কিন্তু আপনি তো দেখলেন দাঁড়িয়ে পানি পান করেছেন। আচ্ছা, দাঁড়িয়ে তিনি পানি পান করেছেন, গুনাগার তো হননি, কিন্তু আপনি যে এটা প্রকাশ করলেন আপনি তো গুনাগার হলেন আর হারাম কাজে লিপ্ত হলেন। আচ্ছা, এটিকে লোকেরা দলিল বানাবে যে ভাই আলিম যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে আমি দাঁড়িয়ে পান করলাম তো দোষের কি? দোষের কিছু নয়, কিন্তু একজনের সম্মান নিয়ে আপনি খেললেন, এটাকে একটা মানুষকে সন্দেহের মধ্যে আপনি নিয়ে আসলেন। এই বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি না বাঁচি, না আমাদের অন্তর পরিষ্কার হবে, না আমাদের চিন্তাধারা পরিশুদ্ধ হবে, না আমাদের দৃষ্টিভঙ্গি পরিশুদ্ধ হবে, না আমাদের সোশ্যাল মিডিয়া পরিশুদ্ধ হবে, না আমাদের মোবাইল পরিশুদ্ধ হবে। অর্থাৎ আমরা দিনের পর দিন একটা গুনার দ্বার যদি খুলি তাহলে কয়েকটি গুনাহের ভিতরে আমরা প্রবেশ করব। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা এই বিষয়টি নিষেধ করেছেন। দ্বিতীয়ত, যে সাধারণ লোককে শয়তান এই মেন্টালিটি বানাবে যে তুমি করলে অসুবিধা কি, আলিম করছে তুমি তার থেকে বেশি পরহেজগার নাকি, অর্থাৎ তাকে একটি হয়তোবা গুনাহের কাজের মধ্যে লাগিয়ে দিতে পারে যা সাধারণ চোখে সে বিষয়টি কোনো দোষনীয় নয়, কিন্তু শয়তান আস্তে আস্তে তাকে আলিম থেকে দূরে সরাবে এবং তার মেন্টালিটি বানাবে, এমনকি মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওই আলিমকে নিয়ে, ওই দিনের প্রচারককে নিয়ে সে এখন বিভিন্নভাবে কটুক্তিমূলক ব্যঙ্গচিত্র, বিভিন্নভাবে খারাপ মন্তব্য করতে শুরু করে আর এদিকে ইমানের দুর্বলতার মধ্যে সে পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো বিষয়ে কারো দোষ ত্রুটি যদি জানা হয়ে যায়, এখন আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি, আমাদের দায়িত্ব কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উম্মতের কাণ্ডারী, যিনি এসেছেন আমাদের কলবকে, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য, যার আগমনের ব্যাপারে বলা হয়েছে কি জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, তন্মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে তিনি মানুষদের কলবকে, অন্তরকে পরিশুদ্ধ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ গোপন করে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন, আর যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ প্রকাশ করে আল্লাহ পাক তার দোষ প্রকাশ করবেন, এমন কি তাকে তার ঘরে লাঞ্ছিত করবেন। আপনার কারো বিষয় জানা হয়ে গেল, আপনি লুকিয়ে দিলেন, এমনভাবে লুকালেন যে আমি জানিই না। কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী পাক বলেছেন আল্লাহ তাআলা তার দোষটি লুকিয়ে দিবেন, আর যদি প্রকাশ করে তো আল্লাহ তাআলা তার দোষটি প্রকাশ করবেন, এমনকি সে ব্যক্তি নিজের ঘরেই লাঞ্ছিত হবে। এখন বলুন, আপনার দোষ ত্রুটি যা আপনি প্রকাশ করছেন অন্যের, আপনারও যদি প্রকাশ হয়ে যায় আপনি কি সমাজে মুখ দেখাতে পারবেন? কত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বিষয়ে জানে, কিন্তু তিনি রহমান, তিনি রহিম, তিনি মাবুদ, তিনি যদি প্রকাশ করে দেন কারো কাছে জবাব দিয়ে তাকে করতে হবে না, তিনি ক্ষমতা রাখেন। কিন্তু আল্লাহ তাআলা কত দয়ালু, রব হয়ে, মাবুদ হয়ে, প্রতিপালক হয়ে আমাদের দোষকে লুকাচ্ছেন, আর আমরা একজন সৃষ্টি আরেকজন সৃষ্টির, আমরা মখলুক আরেকজন মখলুকের আমরা দোষ ত্রুটি প্রকাশ করে দিচ্ছি। একটুও ধৈর্য আমাদের মাঝে নেই। আর যদি কোনো শত্রু এর দোষ যদি জানা হয়ে যায় তাহলে তো আমাদের আনন্দের সীমাই থাকে না, যে বাহ, তার দুর্বল বিষয়টি আমি জেনে গিয়েছি, এই শোনো তার দুর্বল বিষয় আমি জেনে গিয়েছি, এই অমুকে এদিকে আসো, শোনো অমুকে এমন করেছে, অমুকে এমন করেছে, অমুকে এমন করেছে। অনেকে তো মাযাল্লাহ পত্র পত্রিকার মধ্যে ছাপিয়েও দেয় যে অমুকে এই এই বিষয়, অথচ কেউ জানতো না, আপনি সবাইকে জানিয়ে দিলেন। আর পরে যদি ওই বিষয়টি তদন্ত হয়, যাচাই বাছাই হয় যে না এই ভুল বিষয়টি ছিল, বলুন আপনার সম্মান কেমন ক্ষুণ্ণ হবে। আর যদি দুনিয়াতে নাও হয়, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন পাকড়াও করে বসে, তাহলে আমাদের কাছে কি জবাব আছে? নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করে, আল্লাহ পাক কিয়ামতের কষ্টের মধ্যে তার কষ্ট দূর করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমান দোষ গোপন করে, তবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ দেখে তা গোপন করে, তবে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে। দোষ দেখেছে, গোপন করে দিল, লুকিয়ে দিল, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাচ্ছে। আসুন না জান্নাতের পথে, আসুন না জান্নাতের পথ আমরা সহজ করি, কারো দোষ অন্বেষণ করে জান্নাতের পথ সহজ হবে না, জান্নাতে প্রবেশ করা যাবে না, কারো দোষ গোপন করলেই জান্নাতের পথ আসান হবে। হ্যাঁ, এমন কোনো বিষয় যা একজন মানুষের মাঝে রয়েছে, আর সে বিষয়টি যদি মুসলমানদেরকে জানানো না হয়, তাহলে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সেটিও তার মাঝে যতটুক ততটুক বলার অনুমতি রয়েছে। যেমন একজন দোকানদার, সে দ্রব্য সামগ্রীর মধ্যে ভেজাল করে, আপনি জানেন, আর তাকে আপনি বুঝিয়েছেন, এরপরেও সে মানে না, আপনি দেখছেন যে, অর্থাৎ একজন দোকানদার সে ওজনে কম দিচ্ছে, এই বিষয়টি আপনি জেনে গেলেন, তখন আপনি মানুষকে বলে দেওয়ার শরীয়ত অনুমতি দিয়েছে, যাতে করে অন্য মুসলমান সে ক্ষতিগ্রস্ত না হয়। একজনে মনে করেন আপনার ধোকা দেয়, বা কাপড় বিক্রেতা, সে কাপড়ের মধ্যে মাপে কম দিচ্ছে, আপনি জানেন যে সে চুরি করে, তখন আপনি এই বিষয়টি যদি কাউকে জানিয়ে দেন, তাহলে এখানে শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। এটিও জানা অত্যন্ত জরুরি, কোন বিষয়টি বলবো কোনটি বলবো না, এটিও জানা জরুরি। ইলমে দিন আমাদের মাঝে নেই যে কোনটি বলবো, দেখা যায় যেটা বলার সেটা বলি না, যেটা না বলার ওটাই বলি দিই। তো এজন্য অনুরোধ করব, ইলমে দিন অর্জন করুন, শরীয়তের বিধান শিখুন, যারা শরীয়তের জ্ঞান রাখে তাদের সান্নিধ্য অবলম্বন করুন, তাদের সংস্পর্শে বলুন। আমি অনুরোধ করব, দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশ আমাদের সাথে রয়েছে, আমাদের মাঝে রয়েছে, অনুরোধ করব নিজেকে, নিজের পরিবার পরিজনকে নিয়ে দাওয়াতে ইসলামের সাথে সংযুক্ত হয়ে যান। ইসলামী ভাইদের ইজতেমাতে ইসলামী ভাইরা আসুন, ইসলামী বোনদের ইজতেমাতে ইসলামী বোনরা অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ এই সকল বিষয়ে এই মাদানী পরিবেশের বরকতে আমাদের জানা হবে, এবং আমরা এই সকল যে গুনাহ পরিপূর্ণ কাজ থেকে নিজেকে বিরত রাখব। তো আমাদের মাঝে যদি এই বিষয়টি থাকে, কারো দোষ ত্রুটি অন্বেষণ করার, এই বিষয় থেকে আমাদেরকে তওবা করা উচিত, তাহলে আমাদের জীবন পরিশুদ্ধ হবে, পবিত্র হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ ওয়ালা করে গেছে জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তা।